শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ইঞ্জিল শরীফ অধ্যয়নে দেখেছি ঈসার অনেক নাম আছে। এই নামগুলো তাকে চিনতে আমাদের সাহায্য করে। আমরা ইতিমধ্যে শুনেছি ঈসাকে আল্লাহর কালাম বলা হয়, যিনি শুরুতেই আল্লাহর সাথে ছিলেন, যিনি সর্বশক্তিমান আল্লাহর পুত্র, যিনি ইবনে আদম, যিনি আল্লাহর মেষশাবক, যিনি নাজাতদাতা, যিনি জীবন রুটি, যিনি দুনিয়ার নূর, যিনি গৌরবের প্রভু, যিনি মেষদের দরজা এবং যিনি উত্তম মেষপালক। আমরা আজকে ঈসার আরও দুটি নাম দেখব, পুনরুত্থান এবং জীবন। আমরা দেখেছি কিভাবে ঈসা ইহুদিদের দেশ পরিদর্শন করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন, ভালো কাজ করেছিলেন, অসুস্থদের সুস্থ করেছিলেন, খোঁড়াদের সুস্থ করেছিলেন, অন্ধদের সুস্থ করেছিলেন এবং বদরুহুতে পাওয়া লোকদের সুস্থ করেছিলেন। বিশাল এক জনসংখ্যা তাকে অনুসরণ করত। যাই হোক, যারা ধর্মীয়ভাবে দক্ষ ছিল তাদের বলা হতো ফরিসি, যারা ঈসাকে হিংসা করত। তারা ঈসার জ্ঞানের কথা অস্বীকার করতে পারত না এবং ঈসার কেরামতি কাজকেও অস্বীকার করতে পারত না। আজকে আমরা পরিকল্পনা করেছি ইঞ্জিল শরীফ চালিয়ে যাব। আমরা ঈসার আরও একটি কেরামতি কাজ দেখব, যার মাধ্যমে তার মাঝে আল্লাহর গৌরব প্রকাশিত হয়েছে, যেন লোকে তার উপর ঈমান আনতে পারে। ইঞ্জিল শরীফে ইউহন্না কিতাবের একাদশ রুকুতে কিতাব বলে,
লাসার নামে বেথানিয়া গ্রামের একজন লোকের অসুখ হয়েছিল। মরিয়ম ও তার বোন মার্থা সেই গ্রামে থাকতেন। ইনি সেই মরিয়ম যিনি ঈসার পায়ে খুশবু আতর ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। যে লাসারের অসুখ হয়েছিল তিনি ছিলেন এই মরিয়মের ভাই। এই জন্য তার বোনেরা ঈসাকে এই কথা বলে পাঠালেন, হুজুর, আপনি যাকে মহব্বত করেন তার অসুখ হয়েছে। এই কথা শুনে ঈসা বললেন, এই অসুখ তার মৃত্যুর জন্য হয়নি, বরং আল্লাহর মহিমা প্রকাশের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ইবনুল্লাহর মহিমা প্রকাশ পায়। মার্থা, তার বোন ও লাসারকে ঈসা মহব্বত করতেন। যখন ঈসা লাসারের অসুখের কথা শুনলেন, তখন তিনি যেখানে ছিলেন সেখানেই আরও দুদিন রয়ে গেলেন। তারপর তিনি সাহাবিদের বললেন, চলো আমরা আবার ইহুদিয়াতে যাই। সাহাবিরা তাকে বললেন, হুজুর, এই কিছুদিন আগে নেতারা আপনাকে পাথর মারতে চেয়েছিলেন, আর আপনি আবার সেখানে যাচ্ছেন। ঈসা জবাব দিলেন, দিনে কি বারো ঘন্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে উচট খায় না, কারণ সে এই দুনিয়ার আলো দেখে। এই সব কথা বলবার পরে ঈসা সাহাবিদের বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। এতে সাহাবিরা তাকে বললেন, হুজুর, যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভালো হবে। ঈসা লাসারের মৃত্যুর কথা বলছিলেন, কিন্তু তার সাহাবিরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলছেন। ঈসা তখন স্পষ্ট করে বললেন, লাসার মারা গেছে, কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশি হয়েছি যে আমি সেখানে ছিলাম না, যাতে তোমরা বিশ্বাস করতে পারো। চলো আমরা লাসারের কাছে যাই। ঈসা সেখানে পৌঁছে জানতে পারলেন যে চার দিন আগেই লাসারকে দাফন করা হয়েছে। জেরুজালেম থেকে বেথানিয়া প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। ইহুদিদের মধ্যে অনেকেই মার্থা ও মরিয়মকে তাঁদের ভাইয়ের মৃত্যুর জন্য সান্ত্বনা দিতে এসেছিল। ঈসা আসছেন শুনে মার্থা তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরে বসে রইলেন। মার্থা ঈসাকে বললেন, হুজুর, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না, কিন্তু আমি জানি আপনি এখনও আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা আপনাকে দেবেন। ঈসা তাকে বললেন, তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে। তখন মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন সেও উঠবে। ঈসা মার্থাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনো মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, জি হুজুর, আমি ঈমান এনেছি যে দুনিয়াতে যার আসবার কথা আছে আপনি সেই মসিহ ইবনুল্লাহ। এই কথা বলে মার্থা গিয়ে তার বোনকে গোপনে ডেকে বললেন, হুজুর এখানে আছেন ও তোমাকে ডাকছেন। মরিয়ম এই কথা শুনে তাড়াতাড়ি উঠে ঈসার কাছে গেলেন। ঈসা তখনও গ্রামে এসে পৌঁছাননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন সেখানেই ছিলেন। যে ইহুদিরা মরিয়মের সঙ্গে ঘরে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তার পিছনে পিছনে গেল। তারা ভাবল মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছেন। ঈসা যেখানে ছিলেন মরিয়ম সেখানে গেলেন আর তাকে দেখতে পেয়ে তাঁর পায়ের উপর পড়ে বললেন, হুজুর আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। ঈসা মরিয়মকে এবং তার সঙ্গে যে ইহুদিরা এসেছিল তাদের কাঁদতে দেখে দিলে খুব অস্থির হলেন। তিনি তাদের বললেন, লাশারকে কোথায় রেখেছ? তারা বলল, হুজুর এসে দেখুন। তখন ঈসা কাঁদলেন। তাতে ইহুদিরা বলল, দেখো উনি লাশারকে কত মহব্বত করতেন। কিন্তু ইহুদিদের মধ্যে কেউ কেউ বলল, অন্ধের চোখ যিনি খুলে দিয়েছেন তিনি কি এমন কিছু করতে পারতেন না যাতে লোকটি মারা না যেত? এতে ঈসা দিলে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা। সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল। ঈসা বললেন, পাথরখানা সরাও। যিনি মারা গেছেন তার বোন মার্থা ঈসাকে বললেন, হুজুর এখন দুর্গন্ধ হয়েছে কারণ চারদিন হল সে মারা গেছে। ঈসা মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে আল্লাহর মহিমা দেখতে পাবে? তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল। ঈসা উপরের দিকে তাকিয়ে বললেন, পিতা তুমি আমার কথা শুনেছ বলে আমি তোমার শুকরিয়া আদায় করি। অবশ্য আমি জানি সব সময়ই তুমি আমার কথা শুনে থাকো, কিন্তু যেসব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ, সেই জন্যই এই কথা বললাম। এই কথা বলবার পরে ঈসা জোরে ডাক দিয়ে বললেন, লাশার বের হয়ে এসো। যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তাঁর হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল। ঈসা লোকদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও।
এই কাহিনীটি শেষ করার পূর্বে আমরা যদি ঈসার এই কেরামতি কাজ সম্পর্কে একটু চিন্তা করি তাহলে ভালো হয়। সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত কেউ কখনো এই রকমটি শুনেনি যে চার দিন কবরে পড়ে থাকা কোনো লাশকে কেউ জীবন দিয়েছে। যে লাশ ইতিমধ্যে পচা শুরু করেছে এবং দুর্গন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, ঈসা যখন লাশারকে উঠিয়েছিলেন ঠিক এই রকমটিই ঘটেছিল। মৃত্যুশক্তি ঈসার কাছে কিছুই ছিল না, কারণ তিনি হচ্ছেন আল্লাহর কালাম এবং আল্লাহর জীবন যিনি বেহেশত থেকে এসেছেন। যেমন করে আল্লাহর মধ্যেই জীবন, তেমনি মসিহের মধ্যেও জীবন। যেভাবে আল্লাহ মৃতদেহকে পুনরুত্থিত করতে পারেন এবং জীবন দিতে পারেন, তেমনি মসিহ যাকে খুশি তাকে জীবন দিতে পারেন, কারণ তিনি জীবনের উৎস। যার কারণে ঈসা যখন লাশারকে উঠে আসতে বললেন তখন লাশ জীবন পেল, উঠল এবং কবর থেকে বেরিয়ে আসল। যার কারণে ঈসা লাশারের বোন মরিয়মকে বলতে পেরেছিলেন যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে। আসুন এখন আমরা কাহিনীটি শেষ করি এবং খুঁজে দেখি ঈসা লাশারকে কবর থেকে বের করার পর ইহুদিরা কি করেছিল। কিতাব বলে,
মরিয়মের কাছে যেসব ইহুদিরা এসেছিল তাদের মধ্যে অনেকেই ঈসার এই কাজ দেখে তার উপর ঈমান আনল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ফরিসিদের কাছে গিয়ে ঈসা যা করেছিলেন তা বলল। তখন প্রধান ইমামেরা ও ফরিসিরা মহাসভার লোকদের একত্র করে বললেন, আমরা এখন কি করি? এই লোকটা তো অনেক অলৌকিক চিহ্ন কাজ করছে, আমরা যদি তাকে এইভাবে চলতে দিই তবে সবাই তার উপর ঈমান আনবে আর রোমিওরা এসে আমাদের ইবাদতখানা এবং আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে। তাদের মধ্যে কাইয়াফা নামে একজন সেই বছরের মহা ইমাম ছিলেন। তিনি তাদের বললেন, তোমরা কিছুই জানো না আর ভেবেও দেখো না যে গোটা জাতিটা নষ্ট হওয়ার চেয়ে বরং সমস্ত লোকের বদলে একজন মানুষের মৃত্যু অনেক ভালো। কায়াফা যে নিজে থেকে এই কথা বলেছিলেন তা নয়, কিন্তু তিনি ছিলেন সেই বছরের মহা ইমাম। সেই জন্য তিনি ভবিষ্যতের কথা বলেছিলেন যে ইহুদি জাতির জন্য ঈসাই মরবেন। কেবল ইহুদি জাতির জন্যই নয়, কিন্তু আল্লাহর যে সন্তানেরা চারদিকে ছড়িয়ে রয়েছে তাদের জমায়েত করে এক করবার জন্যও তিনি মরবেন। সেই দিন থেকে ইহুদি নেতারা ঈসাকে হত্যা করবার ষড়যন্ত্র করতে লাগলেন, সেই জন্য ঈসা খোলাখুলিভাবে ইহুদিদের মধ্যে চলাফেরা বন্ধ করে দিলেন আর সেই জায়গা ছেড়ে মরুভূমির কাছে আফ্রাহিম নামে একটা গ্রামে চলে গেলেন। সেখানে তিনি তার সাহাবিদের নিয়ে থাকতে লাগলেন। তখন ইহুদিদের উদ্ধার ঈদ কাছে এসেছিল। ঈদের আগে নিজেদের পাকসাফ করবার জন্য অনেক লোক গ্রাম থেকে জেরুজালেমে গিয়েছিল। এই লোকেরা ঈসার তালাশ করতে লাগল। তারা বায়তুল মুকাদ্দসে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি কি এই ঈদে একেবারেই আসবেন না? তোমাদের কি মনে হয়? প্রধান ইমামেরা ও ফরিসিরা হুকুম দিয়েছিলেন যে ঈসা কোথায় আছে তা যদি কেউ জানে তবে সে যেন খবরটা তাদের জানায়, যাতে তারা ঈসাকে ধরতে পারেন। উদ্ধার ঈদের ছয় দিন আগে ঈসা বেথানিয়াতে গেলেন। যাকে তিনি মৃত্যু থেকে জীবিত করেছিলেন সেই লাশার বেথানিয়াতে বাস করতেন। সেখানে তারা ঈসার জন্য খাওয়ার আয়োজন করলেন, মার্থা পরিবেশন করছিলেন। যারা ঈসার সঙ্গে খেতে বসেছিলেন তাদের মধ্যে লাশারও ছিলেন। এমন সময় মরিয়ম কমবেশ 300 গ্রাম খুব দামি খাঁটি খুশবু আতর নিয়ে আসলেন এবং ঈসার পায়ে তা ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তার পা মুছে দিলেন। সেই আতরের সুগন্ধে সারা ঘর ভরে গেল। ঈসার সাহাবিদের মধ্যে একজন, যে তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সেই এহুদা ইস্কারিয়ত বলল, এই আতর 300 দিনারে বিক্রি করে গরিব দুঃখীদের দেওয়া যেত, কেন তা করা হল না? এহুদা যে গরিবদের বিষয়ে চিন্তা করে এই কথা বলেছিল তা নয়, আসলে সে ছিল চোর। টাকার বাক্স তার কাছে থাকত বলে যা কিছু জমা রাখা হতো তা থেকে সে চুরি করত। ঈসা বললেন, তোমরা ওর মনে কষ্ট দিও না, আমাকে দাফন করবার সময়ে সাজাবার জন্যই ও এটা রেখেছিল। গরিবেরা তো সবসময় তোমাদের মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। ঈসা বেথানিয়াতে আছেন জানতে পেরে ইহুদিদের মধ্য থেকে অনেক লোক সেখানে আসল। তারা যে কেবল ঈসার জন্য সেখানে এসেছিল তা নয়, কিন্তু যাকে তিনি মৃত্যু থেকে জীবিত করেছিলেন সেই লাশারকেও দেখতে আসল। তখন প্রধান ইমামেরা লাশারকেও হত্যা করবেন বলে ঠিক করলেন, কারণ লাশারের জন্য ইহুদিদের মধ্যে অনেকেই নেতাদের ছেড়ে ঈসার উপর ঈমান এনেছিল।
আমাদের সময় প্রায় শেষ দিকে, কিন্তু বিদায় নেবার পূর্বে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে। আপনি কি লক্ষ্য করেছেন ধর্মীয় নেতারা ঈসার কেরামতি চিহ্ন দেখে কি করেছিলেন? কেউ ঈসার কেরামতি কাজ অস্বীকার করতে পারেনি, কারণ সবাই মৃত মানুষকে জীবিত হতে দেখেছিল। কিন্তু প্রধান ইমাম এবং অন্যান্য ইমামেরা কি করেছিল? তারা কি তাদের গুনাহ থেকে দিল সরিয়েছিল এবং ঈসা মসীহের উপর ঈমান এনেছিল যিনি বেহেশত থেকে এসেছেন? না, তারা অনুতাপ করেননি। ফরিসিরা এবং তাদের সাহাবিরা অনুতাপ করেনি এবং ঈসাকে তাদের প্রভু এবং নাজাতদাতা হিসাবে গ্রহণ করেননি। তাহলে প্রধান ইমামরা কি করেছিল? তারা আরও বেশি করে ঈসাকে ঘৃণা করেছিল এবং ঈসাকে হত্যা করার জন্য একত্রে পরিকল্পনা করেছিল। যাকে ঈসা মৃতদের মধ্যে থেকে উঠিয়েছিলেন সেই লাশারকেও তারা হত্যা করার পরিকল্পনা করেছিল, কারণ তার কারণেই অনেক ইহুদিরা ইমামদের কাছ থেকে দূরে সরিয়ে গিয়েছিল এবং ঈসাকে অনুসরণ করছিল। তারা কতটা ভণ্ড এবং তাদের দিল আল্লাহর কাছ থেকে কতটা দূরে, তারা আল্লাহকে এবং সত্যকে মহব্বত করেনি। তারা ঈসার সরাসরি প্রমাণকে এড়িয়ে গিয়েছিল। তারা শুধু নিজের আনন্দ, নিজের অবস্থান, নিজের সুবিধা এবং টাকা তৈরির চিন্তা করত। এইভাবে ঈসাকে হত্যা করতে একত্র হয়েছিল কারণ তারা ভয় পেয়েছিল যে এইভাবে চলতে দিলে সবাই তাদেরকে ত্যাগ করে ঈসাকে অনুসরণ করবে। আপনি সেই ধর্মীয় নেতাদের সম্পর্কে কি চিন্তা করেছেন? কে তাদের মধ্যে এই চিন্তা দিল যে ঈসাকে হত্যা করতে হবে? শয়তান তাদের পরিচালনা দিয়েছিল কারণ তারা আল্লাহকে এবং তার মসীহকে ঘৃণা করেছিল। শয়তান চিন্তা করেছিল যদি ইহুদি নেতাদের দ্বারা ঈসাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে আদম সন্তানদের নাজাত দিতে আল্লাহ যে পরিকল্পনা করেছে তা ব্যর্থ হবে। শয়তান উপলব্ধি করতে পারেনি যে ঈসার মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহর আদম সন্তানদের শয়তানের শক্তি থেকে নাজাত দিতে যাচ্ছে। শয়তান এবং তার সঙ্গীরা আরও বুঝতে পারেনি যে মৃত্যুর শক্তি ঈসাকে ধরে রাখতে পারে না, দুনিয়া তাকে পচাতে পারে না, কারণ ঈসা হচ্ছেন পুনরুত্থান এবং জীবন, যার কারণে ঈসা লাশারের বোনকে বলতে পেরেছে,
আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে, তুমি কি এই কথা বিশ্বাস করো?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। আমরা আপনাকে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, যেখানে আমরা ইঞ্জিল শরীফ থেকে দেখব যে ঈসা কিভাবে একটি গাধার বাচ্চার পিঠে চড়ে জেরুজালামে প্রবেশ করেছিল, যেন নবীরা অনেক বছর পূর্বে ঈসার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা পূর্ণ হয়। আল্লাহ যেন নিজে আপনাকে ঈসা মসীহের এই কালামের বিষয়ে শিক্ষা দেন, যেন আপনি এই বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন।
আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে, তুমি কি এই কথা বিশ্বাস করো?